আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 25 ফেব্রুয়ারি, 12 ফাল্গুন এবং ফার্সি 7 ইসফান্দ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। আমাদের নৈশ অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 10:30, ভারত সময় রাত 10:00 এবং তেহরান সময় রাত 8:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com অথবা radiotehran@wos.irib.ir। এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সন্ত্রাসবাদকে বিশ্বের একমাত্র এবং সবচেয়ে বিপজ্জনক হুমকি হিসেবে অভিহিত করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের 30টি ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত বলে যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ইরানের প্রতিরক্ষা শক্তি পরমাণু অস্ত্রের উপর নির্ভরশীল নয় বলে জানালো তেহরান, 3 মাসের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। আমেরিকাকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলল চীন, ইরানের ব্যাপারে গঠনমূলক পন্থা অবলম্বনের আহ্বান রাশিয়ার। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সব পরীক্ষার সময়সূচি ঘোষণা, পিলখানা হত্যাকাণ্ডের এক যুগ পূর্তিতে রাষ্ট্রীয় অনুষ্ঠান পালন। এবং ভারতে সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহকান বলেছেন তাঁর দেশের প্রতিরক্ষা শক্তি কখনোই পরমাণু অস্ত্রের উপর নির্ভরশীল ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। পরমাণু অস্ত্রকে নিষিদ্ধ করে সর্বোচ্চ নেতা যে ফতোয়া দিয়েছেন সে কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। জেনারেল দেহকান ফরাসি নিউজ চ্যানেল ফ্রান্স 24-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA কে সহযোগিতা করেছে এবং পৃথিবীর হাতে গোনা যে কয়েকটি দেশ NPT চুক্তিতে সই করেছে ইরান সেগুলোর অন্যতম। তিনি বলেন, আমরা কখনোই পরমাণু অস্ত্র তৈরি চেষ্টা করিনি এবং ভবিষ্যতেও করব না। ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী দেহকান বলেন, সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী পরমাণু অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহারকে হারাম বা নিষিদ্ধ মনে করে তেহরান। অন্যদিকে সারা পৃথিবী জানে যে দেশটি পরমাণু অস্ত্র তৈরি, সংরক্ষণ ও মানব হত্যার কাজে এই অস্ত্র ব্যবহার করেছে সেটি হচ্ছে আমেরিকা। ইরান বলেছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার জন্য নতুন করে কোনো আলোচনার প্রয়োজন নেই, বরং ওয়াশিংটন এই সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই তার ফিরে আসার পথ সুগম হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বুধবার রাতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আর আমেরিকা তা করলেই ইরান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরোপুরি ফিরে যাবে। সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী ইরান সম্প্রতি এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করে দিয়েছে। এর ফলে এখন থেকে আর আইএইএর বিশেষজ্ঞরা পূর্ব ঘোষণা ছাড়া ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবেন না। তবে ওই সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সাম্প্রতিক তেহরান সফরে অর্জিত সমঝোতা অনুযায়ী আইএইএর বিশেষজ্ঞরা আগামী তিন মাস আগে থেকে ঘোষণা দিয়ে ইরান সফরে যেতে পারবেন। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সৃষ্ট অচলাবস্থা যখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, তখন তেহরানের উপর থেকে আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ আহ্বান জানান। তিনি বলেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা একটি ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছেছে। বিদ্যমান এই অচলাবস্থা নিরসন করতে হলে আমেরিকাকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতার ধারায় ফিরতে হবে। ইরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতার সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করার কথা ঘোষণা দেওয়ার একদিন পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করলেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য গঠনমূলক পন্থা অবলম্বন করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। ল্যাভরভ বুধবার জেনেভায় অনুষ্ঠিত পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক সম্মেলনে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে এই আহ্বান জানান। ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যায়িত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলেছে। ল্যাভরভ বলেন, আমেরিকার নয়া প্রশাসন পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা জোরদার করবে বলে আমরা আশা করি। জো বাইডেনের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন একথা স্বীকার করেছে যে ইরানের ব্যাপারে সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ব্যর্থ হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা একঘরে হয়ে পড়েছিল বলে স্বীকার করে এই সমঝোতায় ফিরে আসারও আগ্রহ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন এ ব্যাপারে ইরানের কাছ থেকে অতিরিক্ত ছাড় আদায়ের চেষ্টা করার কারণে এ সংক্রান্ত অচলাবস্থার অবসান হচ্ছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত সব পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে। আজ দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত সকল পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী 24 মে থেকে পরীক্ষা শুরু হবে। এছাড়া 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে 8 জুন থেকে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভের চেষ্টাকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে 10 জনকে আটক করে পুলিশ, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। একইভাবে আজ সকালে নীলক্ষেতে সড়ক অবরোধ করেন কলেজ অফ হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা। এতে নিউ মার্কেট আজিমপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে থাকে। একই দাবিতে আজকেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেবার দাবিতে রাজধানীর নীলক্ষেতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্ত সাপেক্ষে অনুষ্ঠানের সিদ্ধান্ত জানায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষায় স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা অবস্থান কর্মসূচি শুরু করে। দুপুর 1টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগামী রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষা শেষ হওয়া আমাদের জন্য জরুরি। ঢাকার 7 কলেজ তাদের পরীক্ষার দাবি আদায় করে নিয়েছে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়েও নেওয়া সম্ভব।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের রাজধানী ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের এক যুগ পূর্তিতে আজ নানা কর্মসূচি ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করা হয়েছে। 2009 সালের এই দিনে ওই হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান মোট 74 জন। আজ সকাল 9টার দিকে রাজধানীর বনানের সামরিক কবরস্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। ভারতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে একনাগাড়ে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ই স্কুটারে চেপে রাজ্য সচিবালয় নবান্নে যান। আজ বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাকে ব্যাটারি চালিত স্কুটারে করে সচিবালয়ে নিয়ে যান। এ সময় তাদের উভয়ের গলায় ঝোলানো ছিল জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ সংক্রান্ত পোস্টার। গতকাল মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 25 টাকা বেড়েছে। এভাবে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের সময়ে জ্বালানির দাম বৃদ্ধির কারণে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই সরকার জনবিরোধী সরকার। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সব প্রতিষ্ঠান নিজেদের নামে করে নিচ্ছে, কবে হয়তো দেশের নামই বদলে দেবে বলেও আক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মতুয়া জনগোষ্ঠীকে অভয় দিয়ে বলেছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত থাকবে ততদিন কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। তিনি আজ রাজ্যের ঠাকুরনগরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন। একবিংশ শতাব্দীর প্রথম দুই দশকে সন্ত্রাসবাদের বিস্তার ব্যাপক বেড়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং ইউরোপে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তৎপর হয়ে ওঠার বিষয়টি হুমকি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওই হুমকি মোকাবেলা করার প্রয়োজনীয়তা এখন আগের তুলনায় দ্বিগুণ বেড়ে গেছে। 2021 সালের জানুয়ারিতে মার্কিন কংগ্রেসে হামলার ঘটনা প্রমাণ করেছে যে পশ্চিমা বিশ্বের অভ্যন্তরে নতুন ডানপন্থী সন্ত্রাসী দল গড়ে উঠেছে, সে সঙ্গে উগ্র নব্য নাৎসিবাদও বিস্তার লাভ করেছে। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চালানোর নিন্দা জানিয়ে চীনের সামরিক বাহিনী বলেছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আমেরিকা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে। আজ চীনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র এক বিবৃতিতে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনার নিন্দা জানান। গতকাল মার্কিন সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্টিস উইলবার নিয়ে চীনকে শক্তি প্রদর্শন করে। চীনা সামরিক বাহিনী মার্কিন তৎপরতার নিন্দা জানালেও আমেরিকা বলছে নিয়মিত রুটিনের আওতায় তারা তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ভেনিজুয়েলা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকার। ভেনিজুয়েলা থেকে চলে যাওয়ার জন্য তাকে 72 ঘণ্টার সময় দেওয়া হয়েছে। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা বুধবার সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিস ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এর আগে ভেনিজুয়েলার জাতীয় সংসদে রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। মাদুরো প্রশাসনের 19 জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর ভেনিজুয়েলার জাতীয় সংসদ ওই আহ্বান জানায়। গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ভেনিজুয়েলার 19 জন সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ অবিলম্বে তাঁর দেশের আটকে পড়া অর্থ ছেড়ে দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়ার কয়েকটি ব্যাংক গত আড়াই বছর ধরে ইরানের পাওয়া অর্থ আটকে রেখেছে, যার কারণে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জারিফ বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইউ ইয়ং এর সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। জারিফ বলেন, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের কারণে যখন ইরানের বৈদেশিক মুদ্রার বড় রকমের প্রয়োজন দেখা দেয়, তখন পাওনা বুঝিয়ে দিতে দক্ষিণ কোরিয়ার গড়িমসি গ্রহণযোগ্য নয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়া এবং ইউরোপে সন্ত্রাসবাদের বিস্তার এখন হুমকি হয়ে উঠেছে, যেমনটি বিশ্ব সংবাদে আপনারা শুনেছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে রুশ প্রেসিডেন্ট গতরাতে বিশ্ববাসীর উদ্দেশ্যে সচেতনতামূলক কিছু কথা বলেছেন। বিস্তারিত শুনুন, বিস্তারিত শোনা যাক এখন।
একবিংশ শতাব্দীর প্রথম দুই দশকে সন্ত্রাসবাদের বিস্তার ব্যাপক বেড়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং ইউরোপে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তৎপর হয়ে ওঠার বিষয়টি হুমকি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওই হুমকি মোকাবেলা করার প্রয়োজনীয়তা এখন আগের তুলনায় দ্বিগুণ বেড়ে গেছে। 2021 সালের জানুয়ারিতে মার্কিন কংগ্রেসে হামলার ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমা বিশ্বের অভ্যন্তরে নতুন ডানপন্থী সন্ত্রাসী দল গড়ে উঠেছে, সেই সঙ্গে উগ্র নব্য নাৎসিবাদও বিস্তার লাভ করছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে গতকাল সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবাদকে তার দেশ ও বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধানের সাথে বৈঠককালে তিনি ওই মন্তব্য করেন। পুতিন বলেন, সন্ত্রাসবাদই বিশ্বের একমাত্র এবং সবচেয়ে বিপজ্জনক হুমকি। সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাশিয়া দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরে তো বটেই, বিশেষ করে উত্তর ককেশাসে উগ্রপন্থীদের মোকাবেলা করে যাচ্ছে। উগ্রপন্থীরা রাশিয়ায় একাধিক সন্ত্রাসী অভিযান চালিয়েছে। পুতিনের মতে, 2020 সালে রাশিয়ায় অন্তত 72টি সন্ত্রাসী ঘটনা প্রতিহত করা হয়েছে। পুতিন এই ক্রমবর্ধমান হুমকিকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে তাকে সুসংহত ও ব্যাপকভাবে মোকাবেলা করার উপর গুরুত্বারোপ করেছেন। পুতিন বারবার এই ইস্যুটির বিপদ সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করেছেন এবং দেশগুলিকে এই হুমকি মোকাবেলার আহ্বান জানিয়েছেন। মিস্টার পুতিন বলেন, সন্ত্রাসবাদ বিকাশের গুরুত্বপূর্ণ কারণগুলির একটি হল পশ্চিমা, বিশেষ করে আমেরিকার দ্বিমুখী অবস্থান। রাষ্ট্রবিজ্ঞানী ইভান ইপোলিটভের মতে, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন টার্গেট ছিল তাদের বৈদেশিক নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে ব্যবহার করা। এর ফলে পশ্চিম এশিয়ার দেশগুলোকে যেমন দুর্বল করা যাবে, তেমনি সন্ত্রাসবাদ এবং চরমপন্থা বিকাশের ক্ষেত্রও তৈরি হবে। বিশ্ববাসীর সচেতনতা তাই এখন সময়ের দাবি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। গেল 21 ফেব্রুয়ারি বিশ্ববাসী গৌরবের সাথে পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে মাতৃভাষা দিবসের সূতিকাগার বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজ নিজ মাতৃভাষায় পড়ালেখার সুযোগ পাচ্ছে না। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
এই 21 ফেব্রুয়ারি বিশ্ববাসী গৌরবের সাথে পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে এই গৌরবের দিনেও বেদনার কথা হচ্ছে, মাতৃভাষা দিবসের সূতিকাগার এই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজ নিজ মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক হিসাব বলছে, দেশে বাংলা ভাষার বাইরে বর্তমানে 40টির মতো জীবন্ত ভাষা রয়েছে। তার মধ্যে 34টি হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তার ভাষা। আর এসব ভাষায় কথা বলে বাংলাদেশের 50টির মতো জাতিসত্তার প্রায় 28 লাখ লোক। বাংলাদেশের 2010 সালের শিক্ষানীতি অনুযায়ী এসব জাতিসত্তার প্রাথমিক শিক্ষা তাদের মাতৃভাষাতেই দিতে হবে। যেসব জাতিগোষ্ঠীর সংখ্যা বেশি এবং যাদের ভাষার লিখিত রূপ আছে, এমন 6টি ভাষায় বই ছাপিয়ে কার্যক্রমটা শুরু করা হবে বলে তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত গ্রহণের 7 বছর পর 2017 সালে প্রথমবারের মতো ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের জন্য গারো, সাদ্রি, চাকমা, মারমা ও ত্রিপুরা এই 5টি ভাষায় প্রাথমিক বিদ্যালয়ের জন্য 3টি বই প্রকাশ করেছে সরকার। তবে রোমান হরফ নাকি বাংলা হরফ, এই বিতর্কে আটকে যায় সাঁওতালি ভাষার প্রাথমিক পাঠ্য বই রচনার কাজ। আর বাকি 30টির মতো ক্ষুদ্র জাতিসত্তার বিষয়ে এখনও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সাঁওতাল জনগোষ্ঠীর জন্য লিখিত বর্ণমালা নিয়ে বিতর্ক প্রসঙ্গে বাংলাদেশ সাঁওতাল কাউন্সিলের চেয়ারম্যান এসসি আলবার্ট সরেন রেডিও তেহরানকে বলেছেন, অহেতুক বিতর্কের নামে তাদের সাঁওতালি ভাষায় পাঠ্যপুস্তক রচনার কাজ বিলম্বিত করা হচ্ছে।
সাঁওতালি ভাষায় পড়ালেখা হয় 1902 সাল থেকে, 1862 এর আগে রোমান হরফ দিয়ে লেখা হতো, তারপরে সেটাকে সংশোধন করে এটা লেপসাস নামে একজন নৃবিজ্ঞানী ছিলেন, উনি অবশ্য মিশনারি ছিলেন, উনি এটাকে রেক্টিফাই করে এটা 1863 থেকে এটা সাঁওতালি হরফে রূপান্তরিত করা হয়। তো আমরা এটা মানুষ যেটা বলে এদের কোন অ্যালফাবেট নেই, এটা আমরা সমর্থন করি না।
তিনি জানান, সাঁওতালদের নিজস্ব বর্ণমালা নিয়ে শত বছর ধরে লেখাপড়া চলছে, সে ভাষার বদলে তাদের উপরে চাপিয়ে দেয়া বাংলা তারা গ্রহণ করবে না। ওদিকে সরকারের দীর্ঘসূত্রিতায় আটকে থেকে অপেক্ষা না করে সিলেটের চা অঞ্চল শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র জাতিগুলোর জন্য রোমান হরফে বই ছাপার উদ্যোগ নিয়েছে। তারই তত্ত্বাবধানে চা বাগানের সাদ্রি, খাসিয়াদের খাসি, গারোদের মান্দি, মণিপুরীদের মৈতৈ এবং পাঙ্গন এই 5 ভাষায় বই প্রকাশ করেছে উপজেলা পরিষদ। একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গত 21 ফেব্রুয়ারি শ্রীমঙ্গলের সরকারি বেসরকারি 84টি বিদ্যালয়ের ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মধ্যে ছাপানো প্রায় 4000 বই বিতরণ কর্মসূচি সূচনা করা হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের প্রতিরক্ষা শক্তি পরমাণু অস্ত্রের উপর নির্ভরশীল নয় বলে জানালো তেহরান। আমেরিকাকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলল চীন। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সব পরীক্ষার সময়সূচি ঘোষণা। পিলকানা হত্যাকাণ্ডের এক যুগপূর্তিতে রাষ্ট্রীয় অনুষ্ঠান পালন। এবং ভারতে সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো শ্রোতাবন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।
говорит Тегеран.